বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 30 মে, 16 জ্যৈষ্ঠ এবং ফার্সি 9 খুরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা powerstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার কারণ নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া ভারতের জম্মু কাশ্মীরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডাক্তার ফারুক আবদুল্লাহর বক্তব্য নিয়ে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর, প্রিয়জন, প্রান্তিক আয়োজন রয়েছে, কথাবার্তা, সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান সফর করছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে খুশি সাইয়েদ ইব্রাহিম রাইসি। দখলদার ইসরায়েলের কাছ থেকে কর্নেল খোদাই হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলেন আইআরজিসি প্রধান সালামি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এবং জমিয়তে উলামায়ে হিন্দ বরাবরই মুসলমানদের সাথে প্রতারণা করেছে বলে দাবি করল অল ইন্ডিয়া সুন্নি ওলামা কাউন্সিল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তাজিকিস্তানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন 4 গুণ বেড়েছে, যা দুই দেশের সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের প্রমাণ। আজ তেহরানে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গত বছর প্রথম বিদেশ সফরে তাজিকিস্তান যান। সে সময় দুই দেশের মধ্যে 8টি চুক্তি সই হয়। ইরানের প্রেসিডেন্ট ওই সফরের প্রসঙ্গ টেনে বলেন, তার তাজিকিস্তান সফরের পর দুই দেশের সম্পর্কে এত বেশি পরিবর্তন এসেছে যে কেবল বাণিজ্যিক ক্ষেত্রেই লেনদেন 4 গুণ বেড়েছে, অন্যান্য ক্ষেত্রেও ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ তেহরানে দুই দেশের মধ্যে অর্থ বাণিজ্য, যান চলাচল, পুঁজি বিনিয়োগ, নতুন প্রযুক্তি, পরিবেশ রক্ষা, ক্রীড়া, জ্বালানি, শিক্ষা, গবেষণা ও পর্যটন খাতে 17টি সহযোগিতা স্মারক সই হয়েছে। সহযোগিতা স্মারক সইয়ের সময় দুই দেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। আফগানিস্তান প্রসঙ্গে রাইসি বলেন, এই দেশে সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে ইরানের পাশাপাশি তাজিকিস্তানও উদ্বিগ্ন। উভয় দেশই সেখানে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। আফগানিস্তানের সঙ্গে ইরান ও তাজিকিস্তানের সীমান্ত রয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন দখলদার ইসরায়েলের কাছ থেকে কর্নেল হাসান সাইয়াদ খোদাই হত্যার প্রতিশোধ নেওয়া হবে। গত সপ্তাহে রাজধানী তেহরানে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন এই সেনা কর্মকর্তা। শহীদ হাসান খোদাইর পরিবারের সঙ্গে দেখা করেছেন আইআরজিসির প্রধান জেনারেল সালামি। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকে বলেন, শহীদ খোদাইকে মানুষ চিনতেন না, কিন্তু আল্লাহর ইচ্ছায় এমন এক ঘটনা ঘটে গেছে যা তাকে গোটা বিশ্বে পরিচিত করেছে এবং তিনি পৃথিবীতে সূর্যের মতো প্রজ্জ্বল হয়ে আছেন। জেনারেল সালামি আরো বলেন, এই শহীদের মাহাত্ম্য ও গুরুত্ব এতটাই বেশি যে শত্রুরা তাকে হত্যার পর নিজেদেরকে বিজয়ী ভাবছে। তিনি বলেন, কর্নেল সৈয়দ খোদাইকে হত্যার জন্য শত্রুরা বৎসরের পর বৎসর ধরে তার পেছনে লেগেছিল। আমেরিকা ও ইহুদিবাদ ইসরায়েল এই হত্যার সঙ্গে জড়িত বলে তিনি আবারও উল্লেখ করেন। দখলদার ইসরায়েল এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা আমেরিকাকে জানিয়েছে বলে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এর আগে খবর প্রকাশ করেছে। ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে উগ্র ইহুদিবাদীদের গোলযোগ সৃষ্টির প্রচেষ্টার কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি জনগণের দৃঢ় প্রতিরোধের প্রশংসা করেছেন এবং সংঘাত সৃষ্টির উস্কানির বিরুদ্ধে তিনি ইসরায়েলকে হুঁশিয়ার করেছেন। খাতিবজাদে বলেন, বর্ণবাদী ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করার এজেন্ডা মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত। বিশ্বের সমস্ত স্বাধীনতাকামী দেশ, বিশেষ করে মুসলিম বিশ্বকে কুদস শহর মুক্ত করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল 29 মে পূর্ব বাইতুল মুকাদ্দাস দখলের বার্ষিকী উপলক্ষে উগ্র ইহুদিবাদীরা জেরুজালামে পতাকা মিছিল বের করে। ফিলিস্তিনিরা ওই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয়। এ নিয়ে দুই পক্ষ অনেকটা মুখোমুখি অবস্থান নেয়। কুদস দখলদারদের নির্মূল করা পর্যন্ত প্রতিরোধ চলবে বলে ঘোষণা করেছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়ার উপদেষ্টা তাহের আল নুনু আজ এ ঘোষণা দেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, উগ্র ইহুদিবাদীদের হামলায় গতকাল অন্তত 200 ফিলিস্তিনি আহত হয়েছেন। জর্দান নদীর পশ্চিম তীর এবং অধিকৃত কুদস শহরের পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালায় দখলদার সেনারা। এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের অভিযানে ইহুদিবাদী বসতি স্থাপনকারী সহ অন্তত 19 সেনা আহত হয়েছে। ফিলিস্তিনি যুবকেরা বেশ কয়েকটি জায়গায় ইহুদিবাদীদের সঙ্গে সংঘর্ষে জড়ালে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। সারাদিন রাত ধরে পশ্চিম তীরে অন্তত 191 দফা সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনি যুবকদের সঙ্গে। এই অভিযানে যুবকরা জেনিন এবং নাবলুসের অন্তত 55 জায়গায় আগুন, বোমা, ককটেল, গ্রেনেড ইত্যাদি নিক্ষেপ করে। গতকাল তথাকথিত পতাকা মিছিল করে উন্মাদনা সৃষ্টির পায়তারা করেছে ইহুদিবাদীরা। তাদের মোকাবেলা করতে গিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনি যুবকেরা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আগামী 25 জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার কথা রয়েছে। এ সম্পর্কে শুনুন সহকর্মী গাজী আব্দুর রশিদের ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আগামী 25 জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে। আজ ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে আর্মি সিলেকশন বোর্ড 2022 বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ আসলে বুঝে গিয়েছে ঈর্ষান্বিত বিএনপি নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতেও দ্বিধা করে না। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা নাকি শয়তানি কারবার, মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের সম্পদ কেউ যদি পাচার করে এবং পরবর্তীতে সেটা যদি ফিরিয়ে আনা হয় তাহলে তা তো ভালো উদ্যোগ, শয়তানি কারবার হবে কেন? অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয় ভীতি দেখিয়ে বিএনপিকে দমন করা যাবে না। তিনি বলেন, বাংলাদেশে আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে অনুপস্থিত। বর্তমানে অবৈধ অনির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নির্যাতন, হত্যা, গুম ও খুনের মধ্য দিয়ে ত্রাস সৃষ্টি করেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, তারা সেই পুরনো কায়দায় একইভাবে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করছে।
অল ইন্ডিয়া সুন্নি উলামা কাউন্সিল ক্ষোভ প্রকাশ করে বলেছে, জমিয়তে উলামায়ে হিন্দ বরাবরই মুসলমানদের সাথে প্রতারণা করেছে। সংগঠনটি এখন বিজেপির কোলে খেলা করছে বলে দাবি করেন এই সংগঠনের নেতা হাজি সালিস। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জমিয়াত উলামা হিন্দের দুদিনের জাতীয় নির্বাহী বৈঠককে কেন্দ্র করে অল ইন্ডিয়া সুন্নি উলামা কাউন্সিল ক্ষোভ প্রকাশ করে বলেছে, জমিয়ত বরাবরই মুসলিমদের সাথে প্রতারণা করেছে, যে কারণে মুসলিমদের নেতৃত্ব গঠিত হয়নি। এজন্য তারা 1952 সালে লখনৌ অধিবেশনে এই বিষয়ে একটি প্রস্তাবও পাশ করেছিল। তখন জমিয়তের লোকজন কংগ্রেসের কোলে খেলত, আজ বিজেপির কোলে খেলা করছে। উলামা কাউন্সিলের সাধারণ সম্পাদক হাজি সালিসের মতে, সেই মাহমুদ মাদানি যিনি বলেছিলেন তিনি নিজামী মুস্তাফাকে প্রত্যাখ্যান করেছেন, ভারতের সংবিধান গ্রহণ করেছেন। মসজিদগুলোর অবস্থা সম্পর্কে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জারি করা বিবৃতির বিপরীতে জমিয়ত তাদের মতামত প্রকাশ করেছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিল, আদালতে চলা মসজিদের সমস্যা নিয়ে একটি আইনি সেল গঠন করা হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রয়োজনে তাদের রাস্তায় নামার কথাও বলেছিল, কিন্তু মাঝখানে মাহমুদ মাদানির বক্তব্য চলে আসে যে মুসলিমদের কোনো আন্দোলন চালানো উচিত নয়, এ নিয়ে বিতর্কে জড়ানো উচিত নয়, আইনি সেল গঠন করে সুরক্ষা দেওয়া উচিত নয় এবং নিজের মামলা নিজেই লড়তে হবে। উলামা কাউন্সিলের মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হলে তড়িঘড়ি করে জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকে জমিয়ত মুসলিমদের পক্ষে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে। হাজি সালিস বলেন, পার্সোনাল ল বোর্ড যা বলেছে তাতে সম্মতি জানাতে হবে, অন্যথায় চাচা ভাতিজা অর্থাৎ আরশাদ মাদানি এবং মাহমুদ মাদানিকে পদত্যাগ করে বেরিয়ে আসতে হবে। মাদানিকে এটাও বলা উচিত যে পার্সোনাল ল বোর্ডের মতো একটি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য কী। আজ সোমবার হিন্দি গণমাধ্যমে বিপি লাইভ সূত্রে প্রকাশ উলামা কাউন্সিলের মহাসচিব হাজি সালিসের অভিযোগ, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংঘের কার্যালয় থেকে যে নির্দেশনা পেয়েছেন সেই অনুযায়ী কাজ করছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের সেভেরোদভিনস্ক শহরের গভীরে ঢুকে পড়েছে রুশ সেনারা। দোনবাস তথা লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন করাই ইউক্রেনে বিশেষ অভিযানের মূল লক্ষ্য বলে রাশিয়া ঘোষণা করার পরপরই এই শহরে রুশ বাহিনীর অগ্রযাত্রার খবর এল। আজ লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই এই তথ্য জানিয়েছেন। দোনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদভিনস্কই সবচেয়ে বড় শহর, যার কিছু অংশ কিয়েভের নিয়ন্ত্রণে ছিল। গভর্নর হাইদাই বলেন, পার্শ্ববর্তী লিসিচানস্ক শহর এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। দুই শহরের মধ্যকার মূল সড়কে গোলাবর্ষণ করা হচ্ছে, তবে সড়কটি এখনও বন্ধ হয়ে যায়নি। তিনি আরও বলেন, সেভেরোদভিনস্কে গ্যাস ও পানি নেই, এই পরিষেবা চালুর কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এর আগে হাইদাই বলেছিলেন, সেভেরোদভিনস্কের উপকণ্ঠে প্রবেশ করা রুশ সেনাদের গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত হন, আহত হয়েছেন আরও 5 জন। শহরের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে রুশ সেনারা ঢুকে পড়েছেন বলে তিনি জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপ করবেন বলে কথা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন। গতকাল রুশ সাংবাদিকরা এরদোগানের সঙ্গে আলাপের জল্পনার প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই আলাপ পূর্ব পরিকল্পিত। এর আগে গতকাল দিনের প্রথম ভাগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ঘোষণা করেন, তিনি সোমবার ফোনে পুতিনের সঙ্গে কথা বলবেন। যখন রাশিয়া এবং ইউক্রেন বড় রকমের সামরিক সংঘাতে লিপ্ত রয়েছে, তখন এই আলোচনা হতে যাচ্ছে। সৌদি সমর্থিত ইয়েমেনের স্বঘোষিত সরকার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সাবওয়া প্রদেশের একটি তেলক্ষেত্র সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করে দিয়েছে। ইয়েমেনের নিউজ ওয়েবসাইট আল খাবার আল ইয়েমেন জানিয়েছে, স্বঘোষিত সরকারের তেল মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে সাবোয়া প্রদেশের তেল খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ বিক্রি করা হয়ে গেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তেল মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত স্থানীয় একটি কোম্পানির কাছে সেক্টর 5 হস্তান্তর করা হয়েছে, তবে ওই কোম্পানির নাম উল্লেখ করা হয়নি। এর আগে আরেক রিপোর্ট থেকে জানা যায়, ইয়েমেনের স্বঘোষিত সরকার দেশের গুরুত্বপূর্ণ একটি তেলক্ষেত্র দুবাইয়ের কল্পিত একটি কোম্পানির কাছে বিক্রি করেছে। এসব রিপোর্ট থেকে পরিষ্কার হচ্ছে, ইয়েমেনের চলমান যুদ্ধে জড়িয়ে কিভাবে সংযুক্ত আরব আমিরাত লাভবান হচ্ছে। ইয়েমেনের সাবোয়া প্রদেশের যে তেলক্ষেত্রটি বিক্রি করা হয়েছে বলে জানানো হয়েছে, তা থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞার প্যাকেজ বাস্তবায়নের বিষয়ে ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় জোট। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফা নিষেধাজ্ঞার প্যাকেজ বাস্তবায়নের বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হাঙ্গেরির বিরোধিতায় নিষেধাজ্ঞার এই প্যাকেজ বাস্তবায়ন হতে পারেনি বলে জানা গেছে। গতকাল ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছাতে বৈঠকে বসেন। সেখানে রাশিয়ার কাছ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে তেল আমদানিকে নিষিদ্ধ করা হয়েছে, তবে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি করার ব্যাপারে একটি সমঝোতা হয়। সর্বশেষ প্রস্তাবে হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র 4,000 কিলোমিটার দীর্ঘ সোভিয়েত যুগের দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল আমদানি করার অনুমোদন ছিল। এই পাইপলাইনটি ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপের কয়েকটি দেশে চলে গেছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থেকে পাইপলাইনগুলোকে অব্যাহতি দিলে ইউরোপে রাশিয়ার তেল রপ্তানির এক তৃতীয়াংশ রোধ হবে এবং তারপরেও মস্কোর জন্য এটি গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস সরবরাহ করবে। গত কয়েক সপ্তাহ আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন এবছরের শেষ নাগাদ রাশিয়ার তেল আমদানির উপর পুরোপুরি নিষেধাজ্ঞার প্রস্তাব করেছিলেন, কিন্তু অভ্যন্তরীণ মতবিরোধের কারণে ইইউ এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। এই পরিকল্পনার প্রধান প্রতিপক্ষ হাঙ্গেরি বলেছে, রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে ব্যাপক নির্ভরতার কারণে তার শোধনাগারগুলোকে আধুনিকায়ন করতে 5 বছর সময় লাগবে এবং এর জন্য বিলিয়ন ইউরোর ঋণের প্রয়োজন হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এখন এই পরিকল্পনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন। এটি মধ্য ইউরোপে হাঙ্গেরি এবং তার পুরনো মিত্রদের মধ্যে ব্যবধান বা মতবিরোধ বাড়িয়ে দিয়েছে। এটা এখন স্পষ্ট যে রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞা এবং এর পরিণতি নিয়ে ইউই দেশগুলোর মধ্যে কোনো বাস্তবিক চুক্তি নেই। প্রকৃতপক্ষে রাশিয়ার তেলের উপর নির্ভরশীল দেশগুলোর পক্ষে এটি পরিত্যাগ করা এবং বিকল্প তেলের উৎসের অনুসন্ধান করা সহজ হবে না। বিশেষত স্বল্প এবং এমনকি মধ্যমেয়াদী এটি তাদের অর্থনীতির ব্যাপক ক্ষতি করবে। এ বিষয়ে বর্তমানে হাঙ্গেরি এবং পূর্বে স্লোভাকিয়ার নেতিবাচক অবস্থান দ্বারা এটা স্পষ্ট যে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ইউরোপীয় অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব কাশ্মীরের দিকে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডক্টর ফারুক আবদুল্লা বলেছেন, মানুষের মন জয় না করলে জম্মু কাশ্মীরে শান্তি আসবে না। এ সম্পর্কে এবারে শুনুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লাহ বলেছেন, মানুষের মন জয় না করলে জম্মু কাশ্মীরে শান্তি আসবে না। আমি শান্তি পাব না যতক্ষণ না আপনি জম্মু কাশ্মীরের মানুষের মন জয় করবেন। রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে সব কথা বলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার ফারুক আবদুল্লাহ। তিনি বলেন, কাশ্মীরে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে, এমন কোনো দিন নেই যেদিন কেন্দ্র শাসিত অঞ্চলে মৃত্যুর ঘটনা ঘটছে না। কেন্দ্র শাসিত অঞ্চলের একটা বড় অংশ সেনা সদস্যে ভরে গেছে। সেনাবাহিনী সবসময় জনগণের মন জয় করতে পারে না, এর পরিবর্তে সেখানে ভালোবাসার প্রয়োজন তাদের, এটা বুঝতে হবে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
যে যত ভণ্ড ধরিব আজ সেই তত বলবান। কেন্দ্রে যে সরকারটা চলছে, সংঘ পরিবারের সরকার, পুরো ভণ্ডামী এবং মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। তারা কাশ্মীর সহ বহু রাজ্যে একটা ভয়ের শাসন, ত্রাসের শাসন চালু করেছেন এবং কাশ্মীরের প্রতি সাতজনে একজন ঘোষিত সৈন্যবাহিনীর মানুষ। একটা দেশ চলে গণতন্ত্রের ভিত্তিতে, আইনের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। কাশ্মীরে কোনো সমতা নেই এবং গোটা ভারত জুড়েই দলিত এবং মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কাশ্মীরে এটা সর্বোচ্চ মাত্রায়। ফারুক আবদুল্লাহ ঠিক বলেছেন, যদি ওখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়, ওখানে যদি নির্বাচিত সরকার কাজ না করে, ওখানে যদি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব না থাকে, তাহলে বেশি দিন চলতে পারে না। এতে লাভ হচ্ছে সংঘ পরিবারের, আরেকদিকে হচ্ছে যারা সন্ত্রাসের মাধ্যমে চলতে চান তারা, এবং উভয় পক্ষই সন্ত্রাস করছে। একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস, আর একদিকে সন্ত্রাস। যদি এরা বলেছিলেন যে নোটবন্দির পর জাল নোট থাকবে না, কিন্তু আমরা দেখছি ভারতবর্ষের জাল নোট বহু শতগুণ বেড়ে গেছে। বলেছিল যে পাথর ছাড়া বন্ধ হয়ে যাবে, কিন্তু কাশ্মীর কেন এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পাথর ছাড়ার ঘটনা ঘটছে। এবং তারা বলেছিলেন যে কাশ্মীরে সন্ত্রাসবাদ হবে না, কিন্তু সন্ত্রাস হচ্ছে। এবং সেই সন্ত্রাস কারা করছেন সেটা যদি আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান তদন্ত করতে দেখত, তাহলে ভালো জানা যায়।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার ফারুক আবদুল্লাহ আরো বলেন, এ সময়ে সারা দেশে বিদ্বেষের বীজ বপন করা হচ্ছে এবং দেশবাসীকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে, যা আমাদের এড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা করলে এমন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। তিনি বলেন, কথায় কথায় মুসলিমদের পাকিস্তানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু এ ধরনের পরামর্শ দেওয়া লোকেদের বোঝা উচিত যে তাদের বুজুর্গরা এই দেশটিকে নিজেদের বলে মনে করেছেন এবং তারা এখান থেকে কেউই যাবেন না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক অনুষ্ঠান প্রিয়জন। আজকের আসরেও আপনাদের সঙ্গে আছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, তুমি যা জানো না তা জানার চেয়েও বেশি দরকার হলো যা জানো তার উপর আমল করা।
খুবই গুরুত্বপূর্ণ একটি বাণী শুনলাম। আমরা যা জানি তা মানার চেষ্টা করব, এ প্রত্যাশা রেখে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। বাংলাদেশের গোপালগঞ্জের জলের পাড় থেকে বিধানচন্দ্র টিকাদার পাঠিয়েছেন আসরের প্রথম মেলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শ্রোতাদের কাছে খুবই নন্দিত হয়ে উঠেছে। দেশের প্রায় সমগ্র গ্রামে বাংলাদেশ বেতার ঢাকার শ্রোতা রয়েছে। এসব শ্রোতার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। তাদের মধ্যে বেশিরভাগ শ্রোতাই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনে থাকেন। এটি রেডিও তেহরানের জন্য শুধু নয়, আমাদের কাছেও খুব আনন্দের খবর। এরপর এ শ্রোতাবন্ধু খানিকটা অভিযোগের সুরে লিখেছেন, নিয়মিত প্রতি সপ্তাহে রেডিও তেহরান শুনে মতামতে জানিয়ে মেইল করি, কিন্তু আমার মেইল নিয়মিত পড়া হয় না। কিন্তু কয়েকজন শ্রোতার মেইল প্রতি সপ্তাহে পড়া হচ্ছে। সকল শ্রোতাকে সমভাবে মূল্যায়ন করার অনুরোধ রাখছি।
বাংলাদেশ বেতারের শ্রোতারা রেডিও তেহরান শুনছেন জেনে ভালো লাগছে। আর বিধানদা, আপনার অভিযোগের জবাবে বলছি, আপনি সহ সকল শ্রোতার চিঠি আমরা সমান গুরুত্ব দিয়ে প্রচার করে থাকি। চিঠিতে গুরুত্বপূর্ণ কিছু না থাকলে অবশ্যই তার প্রাপ্তি স্বীকার করা হয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে চলতি ফার্সি বছরের প্রথম প্রিয়জনে আপনার সাক্ষাৎকার প্রচার হয়েছে। এরপর আজ নিয়ে প্রিয়জনের চারটি পর্বেই আপনার অথবা আপনার স্ত্রীর চিঠির জবাব দেওয়া হয়েছে।
এখানে শ্রোতাবন্ধুদেরকে একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া জরুরি মনে করছি, আর তা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমাদের কাছে অসংখ্য চিঠি আসে, কিন্তু প্রিয়জনে স্থান পায় মাত্র 10-12টির মতো চিঠি। সে কারণে চিঠির জবাব পেতে খানিকটা দেরি হয়। আশা করি শ্রোতাবন্ধুরা বরাবরের মতোই ধৈর্য ধরে অপেক্ষা করবেন উত্তরের জন্য।
আসরের পরের মেলটি এসেছে ভারত থেকে, আসামের বরপেটা জেলার কান্দুলিয়া থেকে। এটি পাঠিয়েছেন আব্দুস সালাম সিদ্দিক। তিনি লিখেছেন, ইরানের ফার্সি নওরোজের প্রথম মাস ফারওয়ার্দিনের প্রথম চিঠি পত্রের আসর প্রিয়জন অনুষ্ঠানটি বিগত বছরের তুলনায় ভিন্ন আঙ্গিকে সাজানো ও পরিবেশিত হয়েছে। নতুন বছরের প্রিয়জন আসরে একটি নতুনত্ব ও বৈচিত্র্য লক্ষ্য করলাম। এটি একটি অনুষ্ঠানের জন্য শুভ লক্ষণ। অনুষ্ঠানটি ভিন্ন স্বাদের 10টি চিঠি, ফার্সি নওরোজের 14টি শুভেচ্ছা বার্তা, শ্রোতাবন্ধু বিধানচন্দ্র টিকাদারের সাক্ষাৎকার ও কয়েকজন শিল্পীর সমবেত সঙ্গীতে দিয়ে সাজানো হয়েছিল। অনুষ্ঠান নির্মাণ কৌশল ও উপস্থাপনাও ছিল চমৎকার। ওই দিনের প্রিয়জন অনুষ্ঠানটি শুনে আমার মতো অনেক শ্রোতাই মুগ্ধতায় আচ্ছন্ন হয়েছেন, একথা আমি দৃঢ়ভাবে বলতে পারি।
চলতি ফার্সি বছরের প্রথম প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। চিঠি ও মতামতের জন্য আব্দুস সালাম সিদ্দিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদাত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। রেডিও তেহরানের বাংলা বিভাগের ধারাবাহিক পরিবেশনা আসমাউল হোসনা সম্পর্কে অভিমত জানাতে গিয়ে তিনি লিখেছেন, আসমাউল হোসনা যেন কোনো বেতার অনুষ্ঠান নয়, বরং আল্লাহকে পাওয়ার, সওয়াব অর্জন করার, নিজের চিন্তা চেতনাকে সঠিক পথে চালিত করার দিক নির্দেশনা এটি। মহান আল্লাহর সুন্দর ও গুণবাচক নামগুলো নিয়ে কোনো অনুষ্ঠানের কথা বিশ্বের আর কোনো বেতার কেন্দ্রই ভাবেনি। মহান আল্লাহর নাম ও মাহাত্ম্য নিয়ে আলোচনার কথা কোনো ইসলামিক স্কলারও কখনো ভাবেনি। অথচ ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান প্রচার করছে রেডিও তেহরান, আর সে কারণেই রেডিও তেহরান বাংলা ভাষাভাষী মানুষের হৃদয় জয় করে নিতে সক্ষম হয়েছে।
মহান আল্লাহর গুণবাচক নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। চমৎকার মতামতের জন্য শাহাদত হোসেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে, আর পাঠিয়েছেন বিধানচন্দ্র সেন্নাল। রেডিও তেহরান জগৎকে শাশ্বত সত্যের সন্ধান দিচ্ছে মন্তব্য করে তিনি লিখেছেন, রেডিও তেহরান থেকে জেনেছি ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম ধর্মের মূল কথা হল প্রীতি, মানুষের প্রতি, প্রতিবেশীদের প্রতি প্রীতি ও প্রেম, লোভহীনতা, সংযম, স্বার্থত্যাগ প্রভৃতি ইসলাম ধর্মের শিক্ষা। রেডিও তেহরান যে সত্যের উপর দাঁড়িয়ে সেই সত্য হল প্রেম, ভালোবাসা বিতরণ এবং হিংসা বিদ্বেষ ভুলে সৌভ্রাতৃত্ব ও মিলনের মেলবন্ধন গড়ে তোলা।
শ্রোতা বন্ধু, বিধানচন্দ্র সান্যাল ইসলাম ও রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়ন করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের পর্যায়ে আমরা রেডিও তেহরান বাংলা বিভাগের 40 বছর পূর্তি উপলক্ষে পাঠানো একটি অডিও ফাইল বাজিয়ে শোনাব। এটি পাঠিয়েছেন বাংলাদেশের রাজবাড়ী জেলার খোশবাড়ির রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাউন হোসাইন।
রেডিও তেহরানের 40 বছর পূর্তি উপলক্ষে সকল শুভানুধ্যায়ী, কলা কৌশলী ও শ্রোতা বন্ধুদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা। পশ্চিমা রক্তচক্ষু উপেক্ষা করে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে রেডিও তেহরান বাংলা বর্তমান বিশ্বে নিরপেক্ষ ও বিশ্বস্ত গণমাধ্যমে পরিণত হয়েছে। এই বেতার কেন্দ্রের একজন শ্রোতা হতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি। রেডিও তেহরান টিকে থাকুক যুগের পর যুগ, এই কামনায় আবারও প্রতিষ্ঠা বার্ষিকী ও ফার্সি নববর্ষ নওরোজের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানাই।
রেডিও তেহরানের 40তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই বেতারকে মূল্যায়ন করে ভয়েস মেইল পাঠানোয় শাওন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ মজলুম জনগোষ্ঠীর পাশে ইসলামী প্রজাতন্ত্র ইরান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রাজশাহী জেলার বোয়ালিয়া থানার ঘোড়া মারার প্রতিযোগী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। প্রিয়জনের আজকের আসরে তাঁর লেখার কিছু অংশ তুলে ধরছি। তিনি লিখেছেন,
ইরানে ইসলামী বিপ্লবের পর সাম্রাজ্যবাদী শক্তির নিষ্পেষণ থেকে নিপীড়িত ইরানি জাতিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি প্রদানের পাশাপাশি বিশ্বব্যাপী মজলুম জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়িয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। বিশ্বের যে প্রান্তেই সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছে, সেখানে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার পক্ষাবলম্বন করেছে। সাম্প্রতিক সময়ে ইরাক, সিরিয়ায় চলমান মানবতার সংকটে, আফগানিস্তান ও লেবাননে জরুরি সহায়তা প্রদানে, আফ্রিকার বিভিন্ন দেশ, ইয়েমেন ও রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টায়, কিংবা কয়েক দশক থেকে চলমান ফিলিস্তিনের সমস্যা নিয়েও সদাস্বরূপ ভূমিকা পালন করে আসছে ইরান। মজলুম জনগোষ্ঠীকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করেছে ও দেশটি। এভাবে ক্রমাগত মজলুম জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর অন্যতম মানবিক রাষ্ট্রে পরিণত হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
মোস্তাফিজুর রহমান ভাইয়ের তথ্যবহুল প্রবন্ধের কিছু অংশ শুনলাম। চমৎকার লেখাটির জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
তেহরানের ঠিকানায় ডাকযোগে আসে একটি চিঠি আমার হাতে রয়েছে। ভারতের ছত্রিশগড়ের ভিলাই থেকে এটি পাঠিয়েছেন আনন্দমোহন বাইন। প্রিয়জন সম্পর্কে তিনি লিখেছেন, রেডিও তেহরানের চিঠিপত্রের আসর প্রিয়জন সবাই পছন্দ করেন, প্রত্যেক আসরের শুরুতে মূল্যবান বাণী পাঠের বিষয়টি খুব ভালো লাগে। কথাবার্তা অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ খবর জানতে পারি। এই অনুষ্ঠানে ইরানের পত্রপত্রিকায় বাংলাদেশ ও ভারতের কোনো সংবাদ থাকলে তা যোগ করার অনুরোধ করছি।
প্রিয়জন ও কথাবার্তা অনুষ্ঠান সম্পর্কে মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার অনুরোধের বিষয়টি আমাদের বিবেচনায় থাকল। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের নওগাঁ জেলার সান্তাহার থানার সোর্স অব নলেজ ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। তিনি লিখেছেন, রেডিও তেহরান আছে বলেই আমরা শ্রোতারা সত্য, টাটকা ও নিরপেক্ষ খবর জানতে পারছি। বেতার যে এখনও গণমানুষের বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম তা মর্মে মর্মে আমরা আজও উপলব্ধি করতে পারি রেডিও তেহরানের সুন্দর ও নিটোল অনুষ্ঠানগুলোর মাঝে। প্রিয়জন, অনুষ্ঠানে আপনারা প্রতি অনুষ্ঠানেই বেশ কয়েকজন শ্রোতাবন্ধুর চিঠির জবাব দিয়ে থাকেন। এতে আমরা সহজেই বুঝতে পারি আপনারা শ্রোতাবন্ধুদের কতটা আপন ভাবেন, কতটা মূল্যায়ন করেন, কতটা গুরুত্ব দেন। এটা উদার মানসিকতার ব্যাপারও বটে। আর তাই বলি, আপনারা বারবার শ্রোতাবন্ধুদের প্রশংসা কুড়াচ্ছেন, আগামীতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
শ্রোতাদের প্রশংসা, সমালোচনা ও পরামর্শ আমরা সবসময় প্রত্যাশা করি। আমাদের শ্রোতা বন্ধুরাও তা উজাড় করে দিয়ে যাচ্ছেন। তো চমৎকার চিঠিটির জন্য খন্দকার রফিকুল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আসরে শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে, আর পাঠিয়েছেন মনীষা রায়। তিনি লিখেছেন, ইরানের প্রকৃতি দিবস উপলক্ষে শ্রদ্ধেয় গাজী আব্দুর রশিদ এবং রেজওয়ান হোসেনের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী লেগেছে। অনুষ্ঠানটি থেকে প্রকৃতির প্রতি ইরানিদের ভালোবাসা ও ভালো লাগার নিবিড় বন্ধুত্ব বা সখ্যতাসহ অনেক অজানা তথ্য পেয়ে ভালো লেগেছে। আর ইরানের সংস্কৃতি বিষয়ে আমার কিছুটা কৌতূহল নিবৃত হয়েছে। সুন্দর ও মনমুগ্ধকর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমার পক্ষ থেকেও জানাই সবুজ ও সতেজ একরাশ শুভেচ্ছা ও শুভকামনা।
ইমেইল পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে রয়েছে একটি গান। আল্লাহু আল্লাহু শিরোনামের গানটিতে নতুন করে সুরের সঞ্চার করেছেন জনপ্রিয় সঙ্গীত তারকা আরফিন রুমি।
আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে। Love.
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 30 মে সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, আওয়ামী লীগ নিজেরাই পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে জায়েজ করবে, ফখরুলের দাবি প্রথম আলো। বার কাউন্সিল নির্বাচন, আওয়ামী লীগ 10, বিএনপি 4 পদে বিজয়ী, মানব জমিন। যুগান্তরের শিরোনাম, নরসিংদী রেল স্টেশনে তরুণীকে হেনস্তা, অভিযুক্ত নারী গ্রেপ্তার। ইত্তেফাকে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন কঠোর হবে না। কালের কণ্ঠ, হেঁটে বা সাইকেলে চড়ে পদ্মা সেতু পার হওয়া যাবে না। ভারতের শিরোনাম, কৃষক সম্মেলনে চরম বিশৃঙ্খলা, রাকেশ টিকায়েতের মুখে মাখানো হলো কালি। সংবাদ প্রতিদিন, বুলেট প্রুফ ভেস্ট পরে যুদ্ধের ময়দানে জেলেনস্কি আজকাল। অভিষেকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট, আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আগামী 25 জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে। আজ এক প্রেস ব্রিফিং এ প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তার প্রেস সচিব এহসানুল করিম বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের এই একটি সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জাতির আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।
আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল বাটন টিপে দিতে কেন্দ্রে আমার লোক থাকবে, প্রথম আলো রে শিরোনামের খবরে লেখা হয়েছে। ভোট কেন্দ্রে ইভিএম এর বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী। তিনি আরও বলেছেন, ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী নির্বাচনী সভায় এমন বক্তব্য দিয়েছেন। গত শনিবার দেয়া এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, জাল সনদ দিয়ে মাতৃকালীন ছুটি নেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর সালমা সুলতানা স্থায়ী বহিষ্কার হয়েছেন। এছাড়া ছাড়পত্র না নিয়ে বিদেশে অবস্থানের অভিযোগে মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেসমিনকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রাবি ভিসি প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে রোববার রাতে 514তম সিন্ডিকেট সভায় স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন কঠোর হবে না, ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে। বিশ্বে বন্দুক হামলায় প্রাণহানিতে ধনী দেশগুলোর মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। চলতি বছরের 145 দিনে দেশটিতে 214টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গড়ে কমপক্ষে 4 জন করে গুলিবিদ্ধ হয়েছেন। গেল 2 সপ্তাহে দেশটিতে 2টি বড় হত্যাযজ্ঞ ঘটিয়েছে 2 বন্দুকধারী। টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে গত মঙ্গলবার 1 বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে 19 শিশু শিক্ষার্থী ও 2 শিক্ষকের। কয়েকদিনের ব্যবধানে বড় 2টি বন্দুক হামলার ঘটনার পর দেশটিতে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন করার জোর দাবি উঠেছে। বড় ধরনের হত্যাকাণ্ডের পর প্রায়ই অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে দেশটিতে। কিছুদিন আলোচনার পর আবারও সেই দাবি আবেদন হারায়। কিন্তু কেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর করতে পারছে না? এর কারণ যুক্তরাষ্ট্রের শক্তিশালী গান লবি, যারা অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের বিপক্ষে।
ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ডক্টর জাহিদুর রহমান তার মতামত কলামে লিখেছেন, প্রবাসীরা কেন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন। এখানে তিনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। বাংলাদেশ বাণিজ্য ঘাটতির দেশ, অর্থাৎ আমরা যা রপ্তানি করি তার চেয়ে অনেক বেশি আমদানি করি। এরপরেও আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য হয়ে যায় না, বরং অনেক সময় সেটা বাড়ে। কারণ আমাদের প্রবাসী কর্মীরা বেশ বড় অঙ্কের একটা টাকা দেশে পাঠান। টাকা পাচার নিয়ে বাস্তবতাটা আগে দেখা যাক। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বা GFI বিভিন্ন দেশের ব্যাংকিং চ্যানেলে পাচারকৃত টাকার হিসাব দেয়। 2015 সাল পর্যন্ত হিসাবে দেখা গিয়েছিল, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 70,000 কোটি টাকার মতো পাচার হয় ব্যাংকিং চ্যানেলে। অর্থাৎ এসব টাকা পাচার হয়েছে আমদানি করা পণ্যের প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে, আমদানির সময় টাকা বাইরে পাঠিয়ে আর রপ্তানি মূল্য কম দেখিয়ে কম টাকা দেশে এনে অনেক টাকা বাইরে রেখে দেওয়ার মাধ্যমে। মজার ব্যাপার, ব্যাংকিং চ্যানেলের এই পাচার হওয়ার পেছনে সরকারের প্রত্যক্ষ সহায়তা এবং যোগ সাজস আছে। গত কয়েক মাসে বাংলাদেশ থেকে আসলে বড় অঙ্কের টাকা আমদানি নামে পাচার হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কৃষক সম্মেলনের চরম বিশৃঙ্খলা, রাকেশ টিকাইতের মুখে মাখানো হল কালি সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, কৃষক সম্মেলনে চরম বিশৃঙ্খলা, চলল ভাঙচুর। এমনকি ভারতীয় কিষাণ মোর্চার নেতা রাকেশ টিকাইতের মুখে কালো কালিও মাখিয়ে দেয়া হল। সোমবার দুপুরের এই ঘটনায় স্থানীয় বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন ওই কৃষক নেতা। তার অভিযোগ, স্থানীয় প্রশাসনের যোগসাজশেই এমন ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্ণাটকের এক কৃষক নেতার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে আলোচনার জন্য এদিন বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠক শেষে সাংবাদিকদের সম্মেলনের আগেই বিপত্তি।
জঙ্গি দমনে বড় সাফল্য কাশ্মীরে, পুলিশের গুলিতে খতম 2 জৈশ জঙ্গি। সংবাদ প্রতিদিনের এই খবরে লেখা হয়েছে, জঙ্গি দমনে ফের বড় সাফল্য কাশ্মীরে। পুলওয়ামার গুন্ডিপোরা গ্রামে নিকেশ করা হলো দুই জঙ্গিকে। জঙ্গিরা গ্রামে লুকিয়ে রয়েছে, এমন খবর ছিল গোয়েন্দা দপ্তরের কাছে। তারপরেই কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় সেনা এবং আধাসেনা বাহিনী। রোববার গভীর রাতে সেখানে গুলিতে মারা গিয়েছে দুই জঙ্গি। দুই জঙ্গির মৃতদেহ ছাড়াও উদ্ধার করা হয় দুই AK-47 রাইফেল।
বুলেট প্রুফ ভেস্ট পরে যুদ্ধের ময়দানে জেলেনস্কি, আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো রাজধানী কিয়েভের বাইরে গেলেন দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার বুলেট প্রুফ ভেস্ট পরে যুদ্ধের ময়দানে যান তিনি। উত্তর পূর্বাঞ্চলীয় যুদ্ধবিধ্বস্ত খারকিভ গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে খবর জানিয়েছে আল জাজিরা। ভিডিওতে দেখা গেছে জেলেনস্কিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ঘুরিয়ে দেখাচ্ছেন ইউক্রেনীয় সেনারা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম জানিয়ে দিচ্ছি। ইরান সফর করছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রক্রিয়ায় খুশি সাইয়েদ ইব্রাহিম রাইসি। দখলদার ইসরায়েলের কাছ থেকে কর্নেল খোদাই হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সালামি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এবং জমিয়তে উলামায়ে হিন্দ বরাবরই মুসলমানদের সাথে প্রতারণা করেছে বলে দাবি করল অল ইন্ডিয়া সুন্নি ওলামা কাউন্সিল। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.